কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা জাসিয়ার আলোচনা শেষ করেছি, কাজেই আজ থেকে আমরা সূরা আহকাফের আলোচনা শুরু করব। আরব উপত্যকায় আদ জাতির বসবাসের স্থান বালুকময় মরুভূমি ছিল বলে এই জনপদকে আহকাফ বলা হতো। প্রথমেই এই সূরার 1-3 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজীলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون
হামিম একিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যস্থিত সব কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছি, কিন্তু অবিশ্বাসীরা তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা হতে মুখ ফিরিয়ে নেয়।
পবিত্র কোরআনের আরও 28 সূরার মতো এই সূরাও হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে এবং অন্য সূরাগুলির মতো এখানেও এই হুরুফের পর পবিত্র কোরআনের মহিমা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ যেন বলতে চেয়েছেন, তোমাদের কাছে এই যে আলিফ বা হরফগুলো রয়েছে সেগুলো দিয়েই এই মহাগ্রন্থ রচনা করেছি, অথচ তোমাদের কাছেই এই আলিফ বা তাসা হরফ থাকা সত্ত্বেও তোমরা এর যে কোনো একটি আয়াতের সমান আয়াত রচনা করতে সক্ষম নও। আর এটি হচ্ছে এই কেতাবের সবচেয়ে বড় মুজিজা। পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এই কেতাব নাজিল হওয়ার কথা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এর মাধ্যমে এই আসমানি কেতাবের গুরুত্ব তুলে বলা হচ্ছে, এর দিক নির্দেশনা মেনে চললে মানুষেরও মর্যাদা ও শক্তিমত্তা বৃদ্ধি পাবে, কারণ এই গ্রন্থের শিক্ষাগুলো মহাজ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে সাজানো হয়েছে এবং এখানে কোনো ভ্রান্ত কথাবার্তা নেই।
শুধু এই কিতাব নয়, সেই সঙ্গে গোটা বিশ্ব জগৎ যথার্থভাবে সৃষ্টি করা হয়েছে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার ভিত্তিতে ও নির্ধারিত কালের জন্য। আর এই জগতে প্রত্যেক জড় ও জীব পদার্থের বিশেষ গুরুত্ব রয়েছে। নিঃসন্দেহে এই কিতাবে যেমন সত্যের পরিপন্থী কোনো শব্দ নেই, তেমনি গোটা সৃষ্টি জগতে এমন কিছু খুঁজে পাওয়া যাবে না যা অনর্থক সৃষ্টি করা হয়েছে। আর এই বিশ্বজগতে সৃষ্টিকুলের মধ্যে রয়েছে বিস্ময়কর ভারসাম্য। তবে এই বিশ্বজগতের যেমন একটি শুরু ছিল, তেমনি এর নির্ধারিত সমাপ্তিকালও রয়েছে। শেষ হয়ে যাওয়ার সেই কাল সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জ্ঞান রাখেন এবং সেদিন আসামাত্র কিয়ামত সংগঠিত হবে। অবশ্য যারা আল্লাহর অস্তিত্ব ও রাসূলের নবুয়াতে বিশ্বাস করে না, তারা যেমন পবিত্র কোরআন ও সৃষ্টি জগৎ থেকে শিক্ষা নেয় না, তেমনি তারা কোনো রকম সতর্কবাণীতেও কান দেয় না। তারা সত্য থেকে পালিয়ে বাঁচতে চায় বলে তাদের কপালে হেদায়েত জোটে না।
এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, 1, কোরআন হচ্ছে আল্লাহর বাণী যা রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের অন্তরে নাজিল হয়েছে এবং তাঁর পবিত্র মুখে প্রথমবার উচ্চারিত হয়েছে। 2, বিশ্ব প্রকৃতি ও শরীয়তের বিধান উভয়ই সত্য ও প্রজ্ঞার উপর ভিত্তি করে সাজানো হয়েছে, কারণ দুটি মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান আল্লাহ সৃষ্টি করেছেন। 3, আসমানসমূহ ও জমিন এবং এর কোনো কিছু হঠাৎ করে বা দৈবচয়নের মাধ্যমে সৃষ্টি করা হয়নি, এসব সৃষ্টির পেছনে রয়েছে মহাজ্ঞান ও প্রজ্ঞার কারুকার্য। 4, বিশ্বজগতের সবকিছু আল্লাহর নির্দেশ মেনে পরিচালিত হচ্ছে, একমাত্র মানুষকে কর্মের স্বাধীনতা দেয়া হয়েছে, এই স্বাধীনতার অপব্যবহার করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবার ক্ষমতা রাখে।
ইয়া মাওলাই ইয়া রব ইয়া
এবারে সুরা আহকাফের 4 ও 5 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون
বলুন, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদেরকে দেখছো কি? তারা পৃথিবীতে কে সৃষ্টি করেছে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলী সৃষ্টিতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? কোরআনের পূর্ববর্তী কোনো কিতাব অথবা পূর্বপুরুষদের রেখে যাওয়া কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার নিকট উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, আর তারা তাদের ডাক সম্পর্কেও অবহিত নয়।
আল্লাহ তাআলা তার রাসূলকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে এই কথা বলার আদেশ দিচ্ছেন যে তোমরা যেসব মূর্তির উপাসনা করো এই বিশ্বজগৎ সৃষ্টি বা পরিচালনায় তাদের কি কোনো ভূমিকা আছে? তোমরা যখন এ কথা স্বীকার করছো যে আসমানসমূহ, জমিন, চন্দ্র, সূর্য ও তারকারাজি সবই আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে কেন মূর্তির উপাসনা করছো? কেন তোমরা নিজেদের সমস্যার সমাধানের জন্য বুদ্ধিহীন ও নিষ্প্রাণ এসব মূর্তির কাছে ধর্ণা দিচ্ছ? তোমাদের কাছে কি কোরআনে নাজিলের আগে এমন কোনো কেতাব এসেছে যাতে মূর্তি পূজা করার অনুমতি দেয়া হয়েছে? অথবা কোনো জ্ঞানী ব্যক্তি কি এমন কোনো জ্ঞান তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যার ভিত্তিতে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করছো?
এসব প্রশ্নের যখন কোনো উত্তর তোমাদের কাছে নেই তখন তোমরা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে মূর্তি পূজা করে যাচ্ছ। পরের আয়াতে বলা হচ্ছে, তোমরা কোনো ঐশী কিতাব বা প্রমাণিত জ্ঞান ছাড়াই এমন সময় মূর্তি সহ অন্যান্য উপাস্যের পূজা করছ যখন তোমরা জানো যে এসব মূর্তি তোমাদের কোনো কথার জবাব দেয় না এবং তোমাদের কোনো চাহিদাও পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তোমরা কঠিনভাবে বিভ্রান্ত হয়ে গেছ।
এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে, এক, আল্লাহ প্রদর্শিত পথ ছাড়া অন্য যে কোনো পথে রয়েছে ভ্রান্তি ও বিচ্যুতি। দুই, কখনো কখনো খোদাদ্রোহীদের প্রতি সুচিন্তিত কিছু প্রশ্ন ছুড়ে দিতে হবে যাতে তারা সেগুলোর জবাব দিতে গিয়ে গভীর চিন্তায় মগ্ন হতে বাধ্য হয় এবং নিজেদের ভ্রান্ত পথ অনুসরণের বিষয়টি বুঝতে পারে। তিন, শুধু ইট, কাঠ, পাথরের মূর্তি নয়, জ্ঞানী ও ক্ষমতাধর মানুষের পক্ষেও অপরের সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। কাজেই আমরা যেন আল্লাহকে বাদ দিয়ে কোনো ক্ষমতাধর মানুষকেও উপাস্য হিসেবে গ্রহণ না করি। চার, আমরা যে কোনো কাজ করি তার যেন বুদ্ধিভিত্তিক ও জ্ঞানগত ভিত্তি থাকে অথবা আল্লাহ তাআলার কালামে পাকের মাধ্যমে অনুমোদিত
হয়।